জাহান্নামের কাজ, গর্বিত কাজের দিকে কেবলই উৎসাহিত করতে থাকে, প্রদর্শিত করতে থাকে। কিন্তু হেদায়তের রাস্তায় যারা চলে এবং তারাই রহমতের মধ্যে থাকে, রহমতের সায়াতে থাকে। তো আল্লাহ যে কিতাব কোরআনে করিম এবং আল্লাহর দিন, এই মোতাবেক চললে যখন মানুষ রহমতের পথে থাকে, হেদায়তের পথে থাকে। তো প্রতিটি মানুষের সঙ্গে নফস আছে এবং শয়তান নিযুক্ত আছে। তো শয়তান মানুষকে খারাপ কাজের দিকে উৎসাহিত করতে থাকে, কারণ দুনিয়া হচ্ছে একটা দারুণ ইমতিহান, এটা হল পরীক্ষার ফল। পুরাটা দুনিয়ার জিন্দগি এটা একটা পরীক্ষার জায়গা। বাস্তব এখানে ভালো এবং মন্দ দুইটার মধ্যেই বান্দাকে এখতিয়ার দেওয়া আছে, বান্দা করতে পারে দুটোই। রাস্তা দুইয়ার দাঁড়িয়ে গেছে, এখন এক বান্দা রাস্তায় হাঁটতেছে, সে ইচ্ছা করলে দেখতে পারেন, দেখলো তো এটা দাহতের রাস্তা এবং জাহান্নামের রাস্তা, এবং দেখবে তো এর কারণে আল্লাহ পাক নারাজ হবে, কারণ আল্লাহ তার নিষেধ করে দিচ্ছেন যে সেদিকে তাকাবে না, সেদিকে নজর তুলবে না। দেখলো তো আল্লাহর হুকুমের বাইরে গেল, আল্লাহর মর্জির বাইরে গেল, এখন শুরু হয়ে গেল তার উপরে টহল হোসবি লালন দর্শন হবে তার উপরে। রসুল্লাহাম বলছেন যেই বান্দা হীন নারীর উপর নজর করে আল্লাহ লালত হোক তার উপরে, নাহ তো এখন তো সে ধ্বংস এবং বর্বাদী পথে গেল। আরেকদিকে যে বান্দা নাফরমানিতে লিপ্ত হয় তো তার রিজিকের বরকত খতম হয়ে যায়। একদিকে দুনিয়ার জীবনে আল্লাহ পাক তার উপর নারাজ হলেন এবং সেটার প্রতিক্রিয়াও শুরু হয়ে গেল, ব্যয়ের প্রতি আল্লাহ পাককে তার কোনো কাজে সাহায্য করবেন না, কোনো কাজে আল্লাহ পাক তার মদত করবেন না, এবং আল্লাহ তাআলা তাকে তার দায়িত্ব ছেড়ে দিবেন যখন বান্দা নিজে গুনাহের ভিতরে লিপ্ত হতে থাকবেন। আর যখন এই বন্দা আরেক বন্দা সে নজর হেফাজত করল, তো বস আল্লাহ পাক রহমত তার প্রতি মোতাবজি হয়ে গেল, হেদায়তের নূর তার নসিব হয়ে গেল, অন্তরে আল্লাহ পাক তাকে নূর এবং তাজাল্লি নৈকট্যের দান করলেন। ওইদিকে তার জন্য জান্নাতের রাস্তা আসান হতে শুরু করল। দুটো রাস্তাই এই বন্দার সামনে আছে, একদিকে গীবত করার সুযোগ আছে, এক মুসলমানের দোষ নাই কিন্তু তাকে তার কোন দোষী বলা, কোন দোষে দোষী বলা, এটার নাম অপবাদ, এটা হারাম। আরেকটা হল কোন দোষ তার মধ্যে আছে কিন্তু সেই দোষ তার পিছনে আলোচনা করা, চর্চা করা, আরেক মুসলমানের কাছে বলা, এটাকে গীবত করে। অপবাদ দেওয়ার শরীয়তে হারাম, গীবত করার শরীয়তে হারাম, কিন্তু একজনের কোন পরোয়াই করে না। আল্লাহর ভয় আখেরাতের ফিকির নেই, আমরা ভয় এই গুণাগুলো জমা হচ্ছে এটা আমার জন্য বিপদ হবে, এই ফিকির তার মধ্যে নাই। গীবত করল তো আখেরাত বরবাদ হল এবং দুনিয়ার জিন্দগি তো বেবরকতি শুরু হল। আর এক গুণার এক শাস্তি হল যখন গুণা করে মানুষ তার চেহারা নূর খতম হয়ে যায়, চেহারার মধ্যে ন্যায় কাজের কারণে তাকওয়া পরিত্যাগের কারণে যে একটা নূর থাকে সে নূরানি চেহারা থেকে মুছে দেয়, বরং চেহারাতে অন্ধকার ছাপ থাকতে থাকে। জানে অন্তরের যে হালত থাকে চেহারায় সেটা ফুটে উঠতে থাকে, অন্তর যদি নূর বলা হয় চেহারাতে সে নূরের আসর প্রকাশ থাকতে থাকে, আর অন্তর যদি দাগ বলা হয় সে দাগের আসরও চেহারার ভিতরে প্রকাশ পেতে থাকে। জানে তো এই বান্দা যখন সে গুনাহ থেকে বাঁচল, নাফরমানি থেকে বাঁচল, গীবত থেকে বাঁচল, অপবাদ থেকে বাঁচল, তো এর নূর অন্তরে পয়দা হল, সে নূরের আসর তার চেহারার মধ্যে প্রকাশ পাবে, এবং নূর যখন অন্তরে পয়দা হয় তো নেক আমলের আগ্রহ বৃদ্ধি পেতে থাকে, নেক কাজের প্রতি আগ্রহ আমলের যতবা বৃদ্ধি পেতে থাকে, এক নেক কাজের কারণে আরো নেক কাজের তৌফিক হতে থাকবে। Thank you. এবং যেহেতু এই বন্ধা তাকওয়ার উপরে চলে, আল্লাহ তাআলার হুকুম মানে, আল্লাহ তাআলার মর্জির বাইরে যায় না, এইরকম তাকওয়ার হালতে থাকলে আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দান করবে। একদিকে দুনিয়ার জিন্দগিতেও তার ন্যায় কাজের এই ভালো আশ্রয় এবং প্রভাব প্রকাশ করতে শুরু করলো, আবার যখন তার মৃত্যু হবে আল্লাহ তাআলা তার মৃত্যুকে আশার করে দিবেন। যখন দুনিয়ার থেকে যাবে তো কবর জীবনও ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সাহায্য করতে চাইবেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা তাকে সাহায্য করতে চাইবেন। এবং ফের এই বন্ধা এই তাকওয়ালা ইমানওয়ালা নেক আমল করা জিন্দেগির কারণে জান্নাতে প্রবেশ করবে এবং অনন্তকাল সেখানে থাকবে। তো একদিকে নেক আমল আর নেক জিন্দেগির কারণে সে আখেরাতের ফায়দা তো হবেই, দুনিয়ার জীবনও তার ফায়দা হচ্ছে, রিজিকের মতো আল্লাহ তাআলা তাকে বরকত দান করবেন। এ তাকওয়া পড়ে যায় বরকতে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ঈমান ওয়ালাদেরকে রব্বুল আলামিন বলছেন যে ঈমান ওয়ালারা তোমরা তো পরিপূর্ণভাবে আমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ আমার কোন একটা হুকুমেরও খেলাফ তোমরা না করো, কোন হুকুমের তোমরা খেলাফ না করো, আর জিন্দগি এভাবে কাটাও যে আমার এতটা আমি গুরুত্বপূর্ণ যাতে মৃত্যুর সময় তোমরা পূর্ণ মুসলমান হয়ে উঠতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের জিন্দগি যেভাবে কাটবে তার মৃত্যু সেভাবেই হবে, আর মৃত্যু যেভাবে হবে হাসরের ময়দানে সেভাবে উঠবে। তাহলে জিন্দগি কিভাবে কাটানো চাই, জিন্দগি প্রতি মুহূর্তেরই ফিকির লাগা চাই যে আল্লাহ তাআলা আমার উপর রাজি থাকেন, আল্লাহ তাআলা আমার উপর খুশি থাকেন। তার চেয়ে বড় বাদশাহী কাজ যে মহান আল্লাহ তার উপর রাজি এবং খুশি হয়ে যান, আল্লাহ তাআলার মর্জি পুরা করতে পারা, এটা সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় ধন। যে এক মুসলমান তার বাহ্যিক ভাবে ধন নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, হ্যাঁ কোন রকম চলে, কিন্তু আলহামদুলিল্লাহ সিরাতুল ঈমান আছে কামে এবং জিন্দেগিতে ইসলাম কামে এবং সব সময় আল্লাহ তাআলার জিকির, আল্লাহ পাকের মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার উপরে তার জিন্দেগি। যে মুসলমান যে মুকুটহীন সম্রাট, মুকুটহীন সম্রাট, কোন সিংহাসনের পোতা আছে না, কোন সিংহাসন ছাড়া এসে অনেক বড় সিংহাসন এসেছে অধিপতি, কারণ বাহ্যিক ভাবে সে কাঙ্গাল হবে কিন্তু বাস্তবে সে তো মস্ত বড় জান্নাতের অধিকারী, দুনিয়ার থেকে যাবে তো বিশাল বড় জান্নাত আল্লাহ পাক তাকে দান করবে। বাহ্যিক ভাবে তাকে ফকির মনে হল, আসলে সে কিন্তু ফকির না। এই জন্য এক বুজুর্গ বলছেন দাম আগে কবর মেনে এনহা হয় তার জিতাইছে, যদিও তোমরা আমাকে ফকির দেখো কিন্তু আমার আচরণের ভিতরে রাজা বাদশাদের এই বহু বড় দামি রাজ মুকুট বিক্রয় আছে। দাম আমি ফকর মেনে এনহা তাজ বেজারি জর্রা দর্শ হম তেরা দুনু জাহান সে কারণে মহান আল্লাহর মহব্বতের যে ব্যথা আমার অন্তরে আল্লাহ তাআলা দান করছে, এর এক এক বিন্দু অনেক বড় বাদশাহীর থেকেও অনেক বেশি দাম, অনেক বড় বড় বাদশাহীর থেকে, অনেক বড় বড় সিংহাসন থেকে অনেক বেশি দাম। এক সিজদা মূল্যবান, একবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহুত মূল্যবান, একবার আস্তাগফিরুল্লাহ বহুত মূল্যবান, একবার দুরূদ শরীফ পড়া বহুত মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এভাবে জিন্দগি কাটাও নিসান করতুম মিন যিকরিল্লাহ, যাতে যেখানে থাকো আল্লাহ পাকের জিকিরের মধ্যে থাকো, জিকির যখন করে বান্দা সে জান্নাতের বাগানের মধ্যে থাকে, জিকিরের দ্বারা সে জান্নাতের বাগানের মধ্যে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তো যখন তোমরা জান্নাতের বাগান বাগানের পার দিয়ে যাও, সাহাবায়ে কেরাম বললেন জান্নাতের বাগান ফিরিয়ে দিস, হ্যাঁ যেখানে কিছু বান্দা আল্লাহ পাকের জিকিরে মশগুল হয় সেটা জান্নাতের বাগান, সেটাই জান্নাতের বাগান। কিন্তু যে গুনার ভিতরে লিপ্ত, গীবতে লিপ্ত, এমনি যেখানে গুনার আসবাব উপকরণ এর ভিতরে বসে থাকে, তো সেখানে জান্নাতের বাগান কোথায়, সেখানে রহমতের বাগান কোথায়? আফসোস এখন সারা দুনিয়াব্যাপী যে বিধবীরা তো বটে, মুসলমানদের ঘরে ঘরে এখন গুণার যন্ত্র বসে, ঘরে ঘরে টেলিভিশন, আরো কি কি লাগাইছে, ডিশ মিস কত কিছু। হ্যাঁ, আবার ফের আমরা চাই যে আমার আমাদের সন্তানরা যেন খুব নেকান হয়, দিনদার হয়, চরিত্রবান হয়, ভদ্র হয়, নম্র হয়। তো তাদেরকে যদি আল্লাহকে মানার এই সেপথ তাদের মধ্যে না পড়লে হয়, আল্লাহর মহব্বত, আখেরাতের ঠিকই আল্লাহ পাকের ভয় তার মধ্যে না পয়দা হয়, বরং এমন সব ব্যবস্থা যার দ্বারা কেবলই সে আখেরাত ভুলতে থাকে, আল্লাহকে ভুলতে থাকে, আর কেবলই বেলাগাম হইতে থাকে, লাগামহীন এক অবস্থা পয়দা হইতে থাকে। তো আল্লাহকে যে মানবে না সে আর কাকে মানবে, এত বড় শক্তিধর এত বড় ক্ষমতা ধরকে যখন সে ভয় করবে না, ফের আর কার ভয় তার অন্তর্ভিতর থাকবে, ফের তাকে চরিত্রবান বানানো কিভাবে সম্ভব। মানুষকে চরিত্রবান বানানো, মানুষকে সুন্দর বানানো, গুণাবলী করা বানানো, এটার বুনিয়াদ হল তার অন্তরে ইমান পয়দা হয়, আল্লাহ পাকের ভয় পয়দা হয়, আখেরাতের ফিকির পয়দা হয়। তো তখন তার চিন্তা থাকবে ভিতরে, আমি যে কাজ করতেছি কালকে আমাকে হিসাব তো দিতে হবে, আমি এই কাজ কিভাবে করবো, এই সুযোগ কিভাবে করবো, আরেকজনের হক কিভাবে নষ্ট করবো। তো আখেরাতের ফিকির এবং পরকাল তোমাকে হিসাব দেওয়ার এই বিশ্বাস তাকে ভিতর থেকে বাধা দিবে যে এই কাজে তুমি চাও। এজন্য গুনার আসবাব, গুনার উপকরণ থেকে নিজেকে রক্ষা করা জরুরি। হ্যাঁ, মহিউদ্দিন মৌলানা ভারতের গুলো ছিলেন, তিনি বলতেন যে টেলিভিশন না, এটা তো হলো সাপের বাক্স, টেলিভিশন হচ্ছে সাপের বাক্স, যে অসংখ্য সাপ একটা বাক্সের ভিতরে ঘুরে, তো সেটা নিজের কাছে রাখা, তো যে কোনো মুহূর্তে সাপ যার বীজটা এখনো নষ্ট করা হয়নি, বীজটা তুলে দেওয়া হয়নি, যে কোনো মুহূর্তে দংশন করতে পারে। তাই না, অনেক লোক শখ করে এরকম গরু পানে, ছাড় গরু পানে, এবং সিমগুলোকে নানানভাবে ধার দিয়ে দিয়ে এটাকে অনেক বেশি ধারণ করতে থাকে, মনে করেন যে যখন দুই সারের যুদ্ধ হবে তা আমার সার তখন বিজয়ী হবে। এক সময় হঠাৎ দেখা গেছে যে বছরকে বছর পাচ্ছিল বটে শখ করে, এবং সে ওই মালিককে খুব মানছিল, একদিন ওই সার সিম মালিকের পেটের ভিতরে ঢুকাই গেছে এবং মালিক শেষ হয়ে গেছে সেখানে। হ্যাঁ না, তো যেটা ঝুঁকি এবং যেটা বিপজ্জনক আশঙ্কাজনক তার থেকে দূরে থাকা এটা মুমিনের কর্তব্য। তো যে জিনিস আমার আখেরাতকে বরবাদ করবে, আমার সন্তানের আখেরাতকে বরবাদ করবে, তো সেই জিনিস ঘরের মধ্যে পালা, ঘরের মধ্যে রাখা, এটা কিভাবে যুক্তিযুক্ত হইতে পারে, এটা কিভাবে জ্ঞানীগুলিতে কাজ হইতে পারে। তাহলে বলতেন যে এটা তো স্বপ্নের বাক্স, হচ্ছে তাই যে জিনিসের দর্শন দ্বারা মানুষ আল্লাহ থেকে দূরে সরে, আল্লাহ থেকে বিচ্ছিত হয়, সেটা সাপের বাক্স না বরং তার চেয়েও ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আমাদেরকে দূর দান করেন। সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যখন যেখানেই থাকো আল্লাহর ধ্যান অন্তরে রাখো, আল্লাহর কথা স্মরণ করো, আল্লাহ তো দেখেন, আল্লাহ তো সবই শুনেন। হ্যাঁ, রাহমাতুল্লাহ তাজিদহু তুজাহ, আল্লাহর ধ্যান রাখো যেখানে থাকো, যখন ধ্যান থাকো। জিবরিল আমিন জিজ্ঞেস করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন যে আকবির নিয়ান ইহসান, হ্যাঁ এহসান কি জিনিস, অর্থাৎ কোন মোমেন বান্দা আল্লাহ পাকের জন্য কোন কাজকে সবচেয়ে সুন্দর ভাবে করবে, এটার তরিকা কি আপনি বাতলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহকে আল্লাহর বন্দীকে এভাবে করো যেন আল্লাহকে দেখতেছ, আল্লাহর বন্দীকে এভাবে করো। কিন্তু এখানে আর এখানে আছে আন্তঃসাল্লাহ আন্নাকা তারাহু, যখন যে হালেই থাকো আল্লাহকে এইভাবে ভয় করে চলো জীবনের প্রতিটি মুহূর্তে যেন তুমি আল্লাহকে দেখতেছ। খালি ইবাদত বন্ধ নিয়ে যায় সর্বক্ষেত্রে, আর তাসাল্লাহ একক্ষেত্রে না, সর্বক্ষেত্রে যখন যেখানে থাকি বাস খেয়াল রাখি যে আল্লাহ আল্লাহ দূর দেখতেছেন, আল্লাহ তাআলার নজরের সামনে আছে, আল্লাহ পাকের নজরের মধ্যে আছে। যুগান্তর একটু চুপে তাহলে যাহা আছে কই দেবতা তুই আসমা আছে, তত নির্জন যত গোপনী কোন পাপ কাজ সংগঠিত হয় তা আল্লাহ দেখেন আর কেউ না দেখল। তা আল্লাহ তাআলা দেখতেছেন, এই বিশ্বাস যদি অন্তরে থাকে যে ফের গুনাহ থেকে বাঁচা আসান হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ বানায়, জাহান্নামের রাস্তা থেকে হেফাজতকে আমাদের আল্লাহ তাআলা বহুত সহজ করে দেন। নফস এবং শয়তানের ঢোকা থেকে যে বাঁচতে পারছে সেই সবচেয়ে কামিয়াব হয়ে গেছে, সবচেয়ে বড় কামিয়াব সেই বন্ধা। হাজার লাখ ইবাদত মন্দিরে আছে কিন্তু গুনাহ থেকে এখনো বাঁচে না, সে আগে বাড়তে পারে না, এখনো পিছনে আছে। আর যার বাহ্যিক আমল কম, হাজার হাজার আমল ইবাদত তো তার নাই, হাজার হাজার দান সত্ত্বে ফেরাত তো তার নাই, কিন্তু একটা জিনিস আছে যে কোন অবস্থাতেই সে কোন গুনার কাজে লিপ্ত হয় না। চোখের দ্বারা গুণা করে না, জবানের দ্বারা গুণা করে না, হাতের দ্বারা পায়ের দ্বারা কানের দ্বারা গুণা করে না, এবং নিজের দেহকে সর্বদা গুণা থেকে দূরে রাখে, মুক্ত রাখে। কিন্তু দেখা যায় যে বাহ্যিকভাবে কোনো আমলে তাকে দেখা যায় না, তার কাছে কোনো শিল্পীরাওকে দেখা যায় না, কোনো নকল আমাদের মধ্যে দেখা যায় না, কোনো প্রতি বছর হওয়া করতে যায় দেখা যায় না, কিন্তু গুণার কাজেও তাকে পাওয়া যায় না। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, হে আবুরা শোনো, সব গুনাহ থেকে বাঁচো তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত ওয়ালা। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, এটা হলো সবচেয়ে বড় ইবাদত, গুনাহর কাছ থেকে নিজেকে মুক্ত রাখা। তো এই জন্য চোখের ইবাদত করি, জবানের ইবাদত করি, হাতে পায়ের দ্বারা কোন গুনার দিকে না যাই, কোন গুনার জিনিসকে না স্পর্শ করি, যখন যেখানে থাকি সর্বদা সব গুনাহ থেকে দূরে থাকি, সব গুনাহ থেকে মুক্ত থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আর যে আমল করি সে আমল সুন্নত মোতাবেক করি, আমলকে সুন্নত মোতাবেক বানানোর ফিকির রাখি। মানুষ যখন গুনাহ থেকে বাঁচার ইহতেমাম করে আর সুন্নত মোতাবেক পদম পদম আমলের ফিকির করে, তো সে নিজে কেবল হেদায়তের পথে চলে না, তাকে দেখতে দেখতে হাজার লাখ মানুষ হেদায়ত পেয়ে থাকে। একবার যারা সহি আমলওয়ালা মানুষ তাদের দ্বারা দিন কিভাবে লিখতে হয়, হযরত মুহাম্মদ মাওলানা সাহেব রহমতুল্লাহ একবার এই পাশের এই মসজিদে ডালগাঁও বাগাবি মসজিদে এখানে জুমার দিনে হযরত জুমার নামাজ পড়াবেন। তো হযরতের কাছে একটা লাঠি ছিল, যে লাঠি নিয়ে হাঁটেন আসা, তো মসজিদে যখন প্রবেশ করবেন তো লাঠি হাতে ছিল, হযরত আমাকে দিলেন এবং বললেন যে লাঠির নিচের অংশটা যেটা জমিনে লাগে ওই দিক দেখায় আমাকে বললেন, যাও এটা ধুয়ে নিয়ে আস, এই মাথাটা লাঠির নিচের অংশটা ধুয়ে নিয়ে আস। আমি তো এই ঘটনার জীবনে কখনো দেখি নাই, তা আমি গেলাম উজুখানা গিয়ে কল থেকে পানি ছেড়ে দিয়ে এটাকে ধুইলাম, দুয়ে ফের মুছে নিয়ে আস, নিয়ে আসতাম তো হজুর বলেন ধুইছে, জি হজুর ধুয়ে নিয়ে আস, রাখে দিলাম। এখন জুমার নামাজ পড়াবেন তো ওই লাঠি হাতে নিলেন, এখন লাঠির পা এটা এই মসজিদের উপরে রাখতে হলো না, তো আমি তখন ভাবলাম উফ এই যে লাঠির পা মসজিদের জমিনে লাগবে, এজন্য ওর মধ্যে ধুলাবলা যা ছিল বাইরে থেকে যেটা লাগছে সেটাকে আগে ধোয়ার জন্য ইহতেমাম করলেন, অথচ কোনো ধুলাবলা কিছু দেখাও যেতে ছিল না, কিন্তু এই আমলটা তার মধ্যে দেখলাম সারা জীবন মনে করতে থাকে। যখনই কোন লাঠিওয়ালা মানুষ মসজিদে আসে তো ওই কথা মনে করতে থাকে যে হা এই যে একটা ফিকির একটা আমল এই বুজুর্গের মধ্যে দেখলাম, এভাবেই তো মানুষের মধ্যে সুন্নতের আমল পয়দা হয়। মানে যখন একজনের তাকওয়া পরিষ্কার সুন্নত মোতাবেক আমল করে তো আরেকজনের দেখে তো তার মধ্যে সে আমল পয়দা হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে হার কদম সুন্নত মোতাবেক আমলের তৌফিক দান করে। আমার ভাই কাজের কাজ যেটা সেটা তো ধরি, একটা হলো গুণান্ত জিন্দগি বানা, আর হলো সুন্নত মোতাবেক চলা, খানা খায় সুন্নত মোতাবেক, পানি পান করে সুন্নত মোতাবেক, ঘুমায় সুন্নত মোতাবেক, উজু ইস্তেজা করে সুন্নত মোতাবেক, সুন্নতের আমলের ইহতেমাম রাখে, সুন্নত মোতাবেক আমল করলে আমল বড় দামি হয়, বহু দামি হয়। আমল করি এক লাশের সাথে, যেটা করি আল্লাহর জন্য, যে আমলই করি বস আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, তেলাওয়াত আল্লাহর জন্য, হ্যাঁ না, তো আমল এক লাশের সাথে করি, আমল সুন্নতের মোতাবেক করি, আর চলতে ফিরতে উঠতে বসতে জিকির আদত বানায়, জিকির অভ্যাস বানায়, কখনো কোন জিকির, কখনো কোন জিকির, ইনশাআল্লাহ তাআলা ফের এই নেক আমল আমল নামায় জমা হতে থাকবে। আর কাল কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমল নামা হাতে দিবেন, তখন বান্দা দেখবে যে মাশাআল্লাহ এই নজর হেফাজতের আমল জমা হয়ে গেছে, হাজার হাজার বার নজর হেফাজতের আমল সব জমা হয়ে গেছে, বেশুমার দেখিয়ে গেল। হ্যাঁ, মসজিদে যাইতেছিল, মসজিদে যাওয়ার পথে এক এক কদম এই আমল নামে লেখা আছে, সব জমা হয়ে গেছে। মসজিদে যাওয়ার পথে আসার পথে যখন জিকরুল্লাহ জিকির জারি ছিল, সেটাও ফেরেশতার নোট করে রেখে দিয়েছে, ওর ভিতর জমা আছে, কেউ সাক্ষী নেই কিন্তু ওর ভিতর লেখা আছে যে এত লা ইলাহা মুসলিম। মসজিদে আস্তে আস্তে সুন্দরবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়ে গেছে, দশবার দুরুদ শরীফ পড়া হয়ে গেছে, মসজিদের ভিতরে বসেছিল ওইখানে দুনিয়াদারির কথাবার্তা পড়ে, বরং সেখানে লেখা আছে মসজিদে বসে বসে আল্লাহ পাকের ধ্যানে বসে বসে সেটার নেকি জমা হয়ে আছে, মসজিদে বসে বসে তসবিহ তাহলিল পড়ছে সেটার নেকি জমা হয়ে আছে, দুই রাকাত নফল করছে সেটার নেকি জমা হয়ে আছে, একজনকে সালাম করছিল সেই নেকি জমা হয়ে আছে, এক ভাইয়ের সঙ্গে মুসাফা করছে সেই নেকি জমা হয়ে আছে, বাজারে গেছিল বাজারের দোয়া করছেন সেই নেকি জমা হয়ে আছে, সুবহানাল্লাহ তাআলা বিহামদি, খানা খাইছিল সুন্নত মোতাবেক, নাস্তা করছিল সুন্নত মোতাবেক, দেখা আছে যে নাস্তা তাহিদ হোক নাস্তা সুন্নত মোতাবেক, সেই তার বিপুল দেখি জমা হয়ে গেছে, রাত্রে ঘুমাইতে গেছিল সুন্নত মোতাবেক ঘুমাইছে, ডায়ের কেটে শুয়ে মাথার নিচে বা গালের নিচে হাত দিয়ে, মাথার নিচে হাত দেওয়া গালের নিচে হাত দেওয়া, হাদিস শরীফে দুটোটা আছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতের সোয়া যে ডান কাছে মাথার নিচে হাত, ডান বা ডান গালের নিচে হাত, তা হাত এভাবে রাখলে যে মাথাতে একটু লাগে গালের নিচেও লাগে, দুটো সুন্নতের উপর আমল হয়ে যাবে। তো দেখা গেল যে ফেরেশতা এটা নোট করছে, আমল নামে লেখা আছে যে সুন্নত মোতাবেক ঘুমাইছিল 30 তারিখে 30 জানুয়ারি 2015, ঘুম সুন্নত মোতাবেক, নেকি এত আছে আজিম আর হবে না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আর বেশি বেশি ইস্তেগফার করি, বারবার মাপ চাই, প্রতিদিন মাপ চাই, যখন হাত তুলে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাই, কি করি দোষ হলো গুনাহ হয়েছে যে সারা জীবন আল্লাহর নিকট ক্ষমা চাই থাকা জরুরি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন, খুব কবুল করেন, আমাদের জন্য হেদায়েতের রাস্তাকে আল্লাহ পাক বিলকুল আসান করে দেন। وآخر دعوانا الحمد لله رب العالمين أشهد أن لا إله إلا الله